الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضور نبی اکرم نور مجسم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد করেছেন নিঃসন্দেহে কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আজকের প্রোগ্রামের শিরোনাম এবং বিষয়বস্তু হচ্ছে এক মুসলমানের উপর অপর মুসলমানের হক ভাইদের হক বোনদের হক মা বাবার হক সন্তানদের হক স্বামীর হক স্ত্রীর হক প্রত্যেকটি এক একটি পরিপূর্ণ বিষয় যা ইসলাম আলোচনা করেছে এর মধ্যে এক মুসলমানের উপর অপর মুসলমানের কিছু হক অন্তর্ভুক্ত যেগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করেছেন আজ এই বিষয়টি নিয়েই প্রোগ্রামের মধ্যে আলোচনা চলতে থাকবে দীন ইসলাম সেই সুন্দর ধর্ম আপনি যদি এর প্রাণকে দেখেন আর আপনি যদি এর মূলকে দেখেন আর এমন পন্থা এবং এমন ব্যবস্থাপনা যা ইসলামের মধ্যে খুবই গুরুত্ব রাখে তা হচ্ছে ইসলাম এক মুসলমানের সাথে যে সংযুক্ত করেছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন হক বর্ণনা করেছেন আর যে পদ্ধতি বর্ণনা করেছেন মুসলিম সমাজের যে উদাহরণ তিনি বর্ণনা করেছেন তা এভাবে বর্ণনা করেছেন মুসলমান সমাজের উদাহরণ একটি দেয়ালের ন্যায় যার একটি ইট অপর ইটকে সুদৃঢ় করে এটি ইসলামের মোবারক পদ্ধতি যেন এক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী হয় এক মুসলমান যেন অপর মুসলমানের কষ্ট দূরীভূতকারী হয় আজ ইনশাআল্লাহুল করিম আমরা বিশেষভাবে ওইসব হাদিসের ওইসব কাজের আলোচনা শুনব যা কিনা মুসলমান হিসেবে যা আমাদের উপর অপর মুসলমানের হক রয়েছে সেগুলো ইনশাআল্লাহুল করিম প্রোগ্রামের মধ্যে আলোচনা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের হক আদায় করার তৌফিক দান করুক আর এতে সব ধরনের অলসতা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ আপনি যদি অধ্যয়ন করেন এ বিষয়ের উপর একে বলা হয় মুসলিমের হক এর যে সহজ বিষয়টিকে দুই শব্দে বলেন কি হয় মুসলমানের হক অর্থাৎ এক মুসলমানের অপর মুসলমানের উপর হক এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি হক বর্ণনা করেছেন একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি হক বর্ণনা করেছেন আর অন্য হাদিসে পাকে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ছয়টি হককে বর্ণনা করেছেন তো এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি বিবেচনায় তিনি বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন আর আজ ইনশাআল্লাহুল করিম এই সমস্ত বিষয়গুলোকে কম্পাইল করে আমাদের প্রোগ্রামে আলোচনা করব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হক বর্ণনা করেছেন যে পাঁচটি হক বর্ণনা করেছেন সে পাঁচটি কোনগুলো আর যে ছয়টি বর্ণনা করেছেন তো বাড়তি কোনটি যাকে আলাদাভাবে ওই পাঁচটির সাথে অন্তর্ভুক্ত করেছেন তো এই সম্পর্কিত হাদিসগুলো আমাদের প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এক মুসলমানের উপর অপর মুসলমানের যে হক আছে তাতে এটাও আছে এক মুসলমান যেন অপর মুসলমানকে লাঞ্ছিত না করে খুবই গুরুত্বপূর্ণ কথা মুসলমানকে যেন লাঞ্ছিত না করা হয় তাকে যেন নিরাশ না করা হয় তাকে যেন নিকৃষ্ট মনে করা না হয় যে কোনো গোত্রের যে কোনো গোষ্ঠীর যে কোনো সমাজের যে কোনো এলাকার যে কোনো অঞ্চলের সাথেই সে সংশ্লিষ্ট থাকুক অথবা তার পেশা যাই হোক হালাল উপার্জন হোক যে কোনো ধরনের হোক তো তাকে লাঞ্ছিত এবং নিকৃষ্ট মনে করা উচিত নয় স্মরণ রাখবেন আর আজ আমরা মুসলমানের হক শিরোনামে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি বিষয় যা হাদিস ব্যাখ্যাকারগণ বর্ণনা করেছেন তা হচ্ছে এই যে হকসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি হক বর্ণনা করেছেন তা প্রত্যেক মুসলমানের জন্য, হোক সে নেককার, হোক সে গুণাগার, ভালো হোক অথবা মন্দ হোক, যারাই মুসলমান তাদের উপর এই পাঁচটি হক তৈরি হয়। এইমাত্র আমি যে একটি মৌলিক কথা শুরুতেই আরজ করেছি তা হচ্ছে অসম্মান না করা, লাঞ্ছিত করবেন না, আর কারো সম্মানকে পদদলিত এটি যেন না করা হয়। মুসলমানদের সম্মানের মধ্যে হাত দেয়া, একে শুকুরের রক্তে হাত রাঙানো থেকেও নিকৃষ্ট বলা হয়েছে। মুসলমানের সম্মানে হাত দেয়া, আলিয়াউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুক, আল্লাহ তাবারকা তাআলা আমাদের সবাইকে মুসলমানদেরকে সম্মান করার তৌফিক দান করুক, আর তাদের সব ধরনের যে ধরনের অসম্মান মানুষ করে থাকে, নিজেদের জবান দ্বারা তারা কষ্ট দিয়ে থাকে, নিজেদের আচরণের মাধ্যমে অন্যদেরকে লাঞ্ছিত করতে থাকে, আল্লাহ করিম এই সমস্ত বিষয় থেকে রক্ষা করুক, আর আল্লাহ করিম আমাদেরকে মুসলমানদের সম্মান করার উৎসাহ নসিব করুক। নিগ্রানি সুরা আমাদের সাথে আছেন, জি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ আমাদের যে বিষয়বস্তু তা বড়ই জেনারেল, আর আমাদের একজন সাধারণ মুসলমানের সাথে আচরণ কেমন হওয়া উচিত, তার হক কিভাবে আদায় করা উচিত, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কথা বলব। তবে আমাদের এটা ভোলা যাবে না, আমাদের পারিবারিক সদস্যগণও এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। যেহেতু মুসলমানদের বিষয়ে কথা, আমাদের ঘরে মুসলমানরাই আছেন, এর মানে হচ্ছে মুসলমানও আবার আত্মীয়, তখন তাদের হক বেড়ে যায়, মুসলমানদের হকও সামনে আসবে এবং প্রতিবেশীর হকও আসবে। কেউ যদি আপনার সাথে থাকে যাকে কিনা সংস্পর্শের হক বলা হয়, একজন মুসলমান, আর তাও আপনার একদমই সাথে আছে, তখন তার হকও আলাদা। হয়তো ওই হাদিস শরীফ আপনার মনে পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক থেকে নিজ সঙ্গে যিনি ছিলেন তাকে সেই মিসওয়াক দিয়েছিলেন যা অধিক সোজা ছিল, তাকে সেটি প্রদান করেছিলেন, আর প্রিয় নবীর কাছে যেটি ছিল তা বাঁকা ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজের জন্য রেখেছেন, আর এর মাধ্যমে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীর হক শিক্ষা দিয়েছেন। এখন এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর উপমা প্রতিষ্ঠিত করেছেন, অতএব আমরা একসাথে বসেও কারো জন্য কি এটা করতে পারি না যে ভাই এটা উত্তম লোকমা, সুস্বাদু গোস্ত, এটা সুস্বাদু আলু, খাবারের মধ্যে এই পিসটি উৎকৃষ্ট মনে হচ্ছে, এটা আমরা তার দিকে এগিয়ে দেই, ঠেলে দেই, সে কিছুটা মুচকে হাসবে, তার ভালো লাগবে যে আমার ভাই, আমার বোন, আমার ঘরের সদস্যরা আমার জন্য এই কাজটি করেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই তো যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং মুসলিমের হক, সংস্পর্শ যদি এই বিষয়গুলোকে একত্রিত করেন, তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই খুবই স্পষ্টভাবে লিখেন যে আটটি বিষয়ে তোমাদের হক রয়েছে। নাম্বার এক, সম্পদে, দেহ এবং প্রাণে, জবানে, মন থেকে ক্ষমা করার মাঝে, একনিষ্ঠ মনে দোয়া করার মাঝে, তার সাথে নম্র ব্যবহারের মধ্যে এবং ওয়াফাদারির মাঝে, দুঃখের সময় যখন তার দুঃখ আসে তখন তার প্রতি আপনার আচরণ কেমন হওয়া উচিত, কষ্ট দূর করে সহজতা তৈরির মাঝে, এ আটটি বিষয় লিখেছেন। অতঃপর এ আটটি বিষয়কে ইমাম গাজ্জালি আলাইহি রাহমা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এক একটি বিষয় নিয়ে কয়েক পৃষ্ঠা ব্যাখ্যা ইমাম গাজ্জালি লিখেছেন। এগুলো পড়লে বোঝা যায় যে একজন মুসলমান অপর মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি পড়ুন যে একজন মুসলমানের উপর আমার কি কি দায়িত্ব রয়েছে, কি কি হক রয়েছে, সোসাইটিতে আমার কি কি সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, এভাবে আরও অসংখ্য দায়িত্ব কর্তব্য রয়েছে। এর ফলে কি হয়, একে অপরের মাঝে মহাব্বত তৈরি হয়। যখন আপনি একে অপরের হক আদায় করবেন, একে অপরকে সহযোগিতা করেন, মহাব্বত তৈরি হয়, আর এ মহাব্বত থাকা অনেক জরুরি। আমি আপনাদের দুটি হাদিস শোনাচ্ছি, অতঃপর প্রোগ্রামের সামনের দিকে অগ্রসর হব। একবার এক বৈঠকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে আমার অধিক নিকটবর্তী ওইসব লোক যাদের চরিত্র সবথেকে উত্তম, যাদের আচরণ অন্যদের জন্য নম্র হয়, যারা অন্যদের মহাব্বত করেন আর তাদেরকে মহাব্বত করা হয়। আরেকটি হাদিস শুনুন, মমিন মোহাব্বত করে থাকেন আর তাকে মোহাব্বত করা হয়। যে ব্যক্তি না নিজে মোহাব্বত করে আর না তাকে মোহাব্বত করা হয় তার মাঝে কোনো কল্যাণ নেই। এই হাদিস দুটি যা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি এই হাদিসকে যদি সামনে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমাদের একে অপরের প্রতি মোহাব্বত উপকারের পন্থা অবলম্বন করার মানসিকতা তৈরি হবে। ভাই একে অপরকে মোহাব্বত করা উচিত। এখন মোহাব্বত কিভাবে আসবে? আপনি কারো জান মাল ইজ্জত সম্মানে, যেমন আপনি হাদিসে বর্ণনা করেছিলেন, জান মাল ইজ্জত সম্মানে আপনি হস্তক্ষেপ করেছেন, তাকে অপমান করেছেন, তাকে অবদস্থ করেছেন, তার হক নষ্ট করেছেন, তার সাথে কোনো নম্র ব্যবহার করছেন না, না তার কোনো খেয়াল রাখছেন, না তার সন্তান ক্ষুধার্ত অথচ আপনার কোনো খবরই নেই, সে নিজেই পেরেশানিতে অথচ আপনার কোনো খবরই নেই, সে কষ্টে আছে, কোনো পেরেশানিতে আছে, আপনি তার কোনো খোঁজই নেন না, সাধারণভাবে সহমর্মিতার জন্য সে আপনাকে বলতো কিন্তু আপনি কথাই বলেন না, আর চলে যান, আর কেউ যাওয়ার সময় আপনি সালাম দেন না, সালাম নেন না, মূলত সালাম, অথচ সালাম এটি মুসলমানের একটি হক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে। সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে সাক্ষাৎ করা, জানাজার সাথে যাওয়া, আমন্ত্রণ গ্রহণ করা, হাঁচির উত্তর দেওয়া, দাওয়াত কবুল করা, দাওয়াত গ্রহণ করা এবং হাঁচির জবাব দেওয়া। এখন বর্তমানে সালাম দেওয়া তো অনেক কমে গেছে, আর করলেও সে সালাম দিতেই জানে না। সালাম আলাইকুম কি করছেন, কোন ল্যাঙ্গুয়েজ এগুলো আমাদেরকে বলুন, আমাদের তো জানা নেই এই ল্যাঙ্গুয়েজকে, আপনারা কি নাম দেবেন? আসসালামু আলাইকুম বললেই দশটি নেকি, ওয়া রাহমাতুল্লাহি বললে আরও দশটি নেকি পাবেন, ওয়া বারাকাতু বললে আরও দশ নেকি, দশ 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 তিরিশ নেকি নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো এভাবে শুদ্ধরূপে সালাম দেওয়া উচিত। আর সালামের ব্যাপারে বলা হয়েছে সালামকে প্রসার করো, মুসলমান মুসলমানকে সালাম দিবে চিনুক বা না চিনুক। আমাদের এখানে আজব কারবার, যখন আমরা একে অপরে ফেস টু ফেস হই, যখন চোখাচোখি হই, আপনার আওয়াজ না আমার কাছে আসলো না আমার, এইভাবে চলে যায়। অনেক সময় আমি দেখেছি, ধরুন যে প্রায় এতটুকু দূরত্ব আছে যে আওয়াজ শোনা যাবে, এসব বলতে থাকে, ভাই সালাম দিলে অন্তত আমার কানে যেন আসে, জবাব দিলে যেন আপনার কান শুনে, সালাম দিচ্ছে না। আর এখন আমাদের এখানে নতুন কালচার, গুড মর্নিং, কি অবস্থা, ভালো আছেন, কেউ যদি সালাম দেয় মুরব্বীদের, তো মুরব্বী তো মুরব্বী, তিনি জবাব দেওয়ার পরিবর্তে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকবে, ঠিক আছে, এটি পরে বলুন, আগে ওয়ালাইকুম আসসালাম তো বলুন চাচা যান। শিশুটি সালাম দিল, চাচা যান আসসালামু আলাইকুম, বেঁচে থাকো বাবা, কি খবর তোমার, এসব পরে করুন আপনি, কিন্তু চাচা আপনার জানা নেই যে আগে জবাব দেওয়া উচিত, ওয়ালাইকুম আসসালাম আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছিল। কেউ সালাম দিলে যদি আপনি সে সালাম শুনে থাকেন তাহলে আপনার উপর জবাব ওয়াজিব হয়ে গিয়েছে, আর জবাব এতটুকু আওয়াজে দিতে হবে যেন সালাম প্রদানকারী কানে শুনে, যদি আওয়াজ পৌঁছাতে কোনো ধরনের বাধা না থাকে তো। আসলে এই মূলনীতি আমরা শিখিনি, যদি ঘরে এটি চালু করেন, আপনি ঘরে ঢুকলে সবাইকে সালাম দিন, অফিসে গেলে সবাইকে সালাম দিন, আসতে যেতে সবাইকে সালাম দিন, আপনি আনন্দ চিত্তে সাক্ষাৎ করে, উৎফুল্ল মনে সাক্ষাৎ করে, উত্তমভাবে অবস্থাদি জিজ্ঞাসা করে অধিক সওয়াব লাভ করবেন। তো এইভাবে যে হক রয়েছে মুসলমানদের, ঘর থেকে শুরু করুন, বাহিরেও প্রসার করুন, আর মুসলমান মুসলমানকে সালাম দিন, তার দাওয়াতকে কবুল করুন, কেউ হাঁচি দিলে আপনি সেটির জবাব দিন, আর অসুস্থ হলে সেবা করুন। তো এভাবে মুসলমানদের উপর মুসলমানদের হক রয়েছে, এগুলো পালন করার চেষ্টা করুন। আরও একটি বিশেষ কথা আমি বলেছি সালমান ভাই, যাতে আমাদের আলোচনা আরও এগিয়ে নেওয়া যায়। হাদিস আছে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব দৃষ্টি তাতে দেওয়া উচিত, আর খুবই পরিপূর্ণ হাদিস, বড়ই পরিপূর্ণ হাদিস। মমিন সে যার জিহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অসাধারণ ভাই, কি নেই এর মধ্যে, কোন বিষয়টি নেই এর মধ্যে? হয় আপনি জবান দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন, অথবা হাত দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। আপনি গিয়ে তাকে মারছেন না, কিন্তু মারার হুকুম আপনি মুখে দিয়ে দিচ্ছেন, কিংবা ইশারা দ্বারা করছেন। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ঘরে, অফিসে, হোটেলসমূহে, বন্ধুদের মাঝে, দাওয়াতের মধ্যে, নিজস্ব অনুষ্ঠানে, আপনি চিন্তা করে দেখুন, আপনি এরকম অসংখ্য লোক পাবেন যারা, অর্থাৎ না তাদের জবান থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে, না তাদের হাত থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে। কোনো চিন্তা নেই, কোনো ভীতি নেই। আচ্ছা, বসে বসে অন্যের নামে গীবত করবে, অথচ যেখানে মুসলমানদের গীবত হচ্ছে, মুসলমানদের, মুসলমানদের যে হক আর তাদের সাথে উত্তম আচরণ, তাদের পশ্চাতে তাদেরকে কল্যাণ ও সাহায্য করা হয়, তার মধ্যে এটি অন্তর্ভুক্ত। যদি আপনি দেখেন যে কোনো মুসলমানের গীবত হচ্ছে, আপনি যদি সক্ষম হন, তাহলে আপনি গীবতকারীকে গীবত করা থেকে বাধা প্রদান করুন, সেখানে ওই মুসলমানকে সাহায্য করুন যার গীবত হচ্ছে, আপনি তাকে থামান। আপনি এগুলো কি করছেন? বর্তমানে তো গুনাই মনে করে না, যতক্ষণ না বসে বসে গীবত না করে তার পেট হালকা হয় না, যেন পেটের মধ্যে তার কোনো প্রবলেম হয়েছে। শোনাতে থাকে, যতক্ষণ তার পেট হালকা হয় না, এই কাজে অনেক প্রবলেম রয়েছে। আপনার জবান থেকে অপর মুসলমান নিরাপদ কিনা আপনি চিন্তা করে দেখুন, এটি ইসলামী বোনেরাও চিন্তা করুন। যখনই স্বামী বাসায় আসে, প্রতিবেশীর বদনাম, অমুকের বদনাম, তমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের সমস্যা, কিছু নেই তো সন্তানের সমস্যা, ঠিক আছে, প্রবলেম থাকে, ঠিক আছে, আমি কথা বলবো, না না কথা বলেন না, তাহলে বলতে গেলেন কেন আপনি? এখন কি করব? কাউকে বলে তো বোঝা হালকা করতে হবে। এভাবে বোঝা হালকা করেননি, ক্ষমা চাইছি, আপনি আপনার বোঝা বাড়িয়েছেন, গুনাহের বোঝা বাড়িয়েছেন। তো পেট হালকা করারও, পেট হালকা করতে চান, অথবা কোনো বোঝা হালকা করতে চান, অথবা মস্তিষ্কের কোনো প্রেশার হালকা করতে চান, এর জন্য ইলম তো শিখুন। প্রত্যেক সাধারণ ব্যক্তিকে আপনি বলবেন নাকি যে ঠিক আছে আপনি ওটা করুন, ওটা করার সময় শরীয়তের, ইসলাম এবং দিনের উসুলকে হয়তো ভ্রুক্ষেপ করবে, হয়তো কোনো মুসলমানের বদনাম করবে, কোনো মুসলমানের হক নষ্ট করবে। আচ্ছা, আমাদের সমাজে আরও একটি প্রবলেম আছে সালমান ভাই, আমাদের সমাজে অনেক বেশি অসংখ্য লোকের কান পাতলা বলতে পারেন। তার কানে আপনি যেই কথা বলবেন সে মেনে নেয়, এরকম হওয়া উচিত নয়। কিভাবে এরকম হতে পারে? তো নিজেকে নিজে হেফাজতের চেষ্টা করুন। যেমন কোন ইসলামী ভাই ঘরে গেল, আজ আপনার মুড ভালো মনে হচ্ছে না, ক্লান্ত হয়ে গেছি, না কোনো বিষয় তো আছে, আপনি তো এমন হন না, কিছু হয়েছে অফিসে, দোকানে কিছু হয়েছে, এখন সে যে বাটন চেপেছে, যেই সেল দিয়েছে, সেল দিয়েই সে যে বাটন অন করেছে, ফলশ্রুতিতে দোকানের কর্মচারীর গীবত, বসের গীবত, তো অমুকের গীবত, তমুকের গীবত, অনেককে তো তার স্ত্রী চিনেই, সব কিছু বলার নিয়তি হচ্ছে বদনাম করা, এতে কোনো কল্যাণ বা সেরি বিষয় নেই। তো স্ত্রী কি করবে? আপনি আপনার সমস্ত বোঝা হালকা করে দিলেন, স্ত্রী গিয়ে তাদেরকে বোঝাবে নাকি বোঝাবে না? তো আপনি কি করছেন?
ক্ষোভ ঝাড়ছেন,
ক্ষোভ ঝাড়ছেন, এই ক্ষোভ জাহান্নামে নিমজ্জিত করবে, রাগের বশীবর্তী হয়ে এই কাজ জাহান্নামে নিক্ষেপ করবে। সালমান ভাই, এটি আমাদের নেচার হয়ে গেছে, এটি আমাদের অভ্যাস হয়ে গেছে। ব্যাস, যখন ঘরে যাই এই ধরনের ডিসকাস হয়ে থাকে, অফিসে গেলে তখন ডিসকাশন হয়, যেমন বসে গেল অফিসে রুমে গিয়ে, তো বলো ভাই আজকাল কি চলছে, একটু আগে বস এসেছিল, আজ মুড ভালো নেই, ঘরে ঝগড়া করে এসেছে, হ্যাঁ ঝগড়া করে এসেছে, পুরোটা দিন এমনভাবে বরবাদ করবে এই ব্যক্তি, জানি না কি প্রবলেম, বসে এসব করে। মমিন সে যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন জবানের বিষয়টি যদি দেখেন, তাহলে গীবতের মাধ্যমে, চগলখুরির মাধ্যমে, অপবাদের মাধ্যমে, আর এছাড়া গালির মাধ্যমে, এভাবে আরও বেশি মনে কষ্ট দেওয়ার মাধ্যমে, কত রকমভাবে আপনি জবান দ্বারা অপর মুসলমানকে কষ্ট দিয়ে থাকেন। কেউ একজন লিখেছেন যে আমাদের কর্মের ফল মানুষের শরীরে কম, অন্তরে বেশি আঘাত করে। হাত দ্বারা কষ্ট, জেনারেলি হাত দ্বারা কষ্ট কম দেয়া হয়, বেশিরভাগ যে কষ্ট দেয়া হয় তা জবান দ্বারা দেয়া হয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, চ্যানেলের দর্শকবৃন্দ, এই ক্ষেত্রে আপনাদের কাছে এটাই অনুরোধ, বলার পূর্বে, হাত উঠানোর পূর্বে, কিছু করার পূর্বে আগে ভাবুন, এখন কার কার জন্য, কার কার উপর হাত উঠানোর অনুমতি আছে, তারা কারা আর কতটুকু হাত উঠানোর অনুমতি আছে, কোন সীমা পর্যন্ত হাত উঠানোর অনুমতি আছে, এইসব বিষয়গুলো আগে পড়ে নিন। এরপর আমরা অগ্রসর হব। কি কি বলার অনুমতি আছে, যদি কারো নিন্দা করতে হয় এর অনুমতি কোথায় আছে কোথায় নেই এটি দেখে নিন। কি ঘর কি অফিস, মুমিনের উপর মুমিনের যে হক আছে, মুসলমানের উপর মুসলমানের হককে মুসলিম বলুন অথবা মুসলমানের হক বলুন, এসব কিছু বোঝার প্রয়োজন আছে।
ঠিক বলেছেন আপনি, আর খুব সুন্দর হাদিসও আপনি আলোচনা করেছেন, পাঁচটি কাজ তাতে উল্লেখ আছে, তার মধ্যে একটি আলোচনা সেবা শুশ্রূষা সম্পর্কিত। কথা এটাই হাজি সাহেব, এই মুহূর্তে পরিস্থিতি কেমন, আর্নিং পজিশন কেমন, সমাজের একটি বড় স্তরের তা আপনি ভালোই জানেন, মানুষ সেবা শুশ্রূষা করার জন্য যদি যাইও তো সেবা শুশ্রূষার জন্য খালি হাতে চলে যায়, রোগীকে দেখার জন্য সেখানে না কোনো কিছু নিয়ে যায়, না ফ্রুট নিয়ে যায়, না ওখানে রোগীকে কিছু দিয়ে আসে, খালি হাতে সে চলে যাবে। এক তো এটির উত্তর দিবেন যে মানুষ খালি হাতে যাবে নাকি যাবে না, দ্বিতীয় এই বিষয়টি নিয়েও আপনি উত্তর প্রদান করবেন যে এই বিষয়টি কিভাবে সমাধান করা যেতে পারে। নিজেরই কাজের যে রুটিন আছে তা এতটা টাফ যে ব্যস্ততাই এতটা বেশি যে দুই দুটি জব করতে হয়, এই কাজও করতে হয় ওই কাজও করতে হয়, আর এগুলো ছাড়া মানুষের নিজস্ব ব্যস্ততাও থাকে, সে নিজের জীবন নিয়েই এতটা ব্যস্ত, বেচারা অন্যের সেবা শুশ্রূষা কিভাবে করবে, কি বলবেন আপনি এ ব্যাপারে?
মানুষ কি বর্তমান এই যুগে সেবা শুশ্রূষা করতে যায়?
জি যায়।
মাটি থেকে বের হয় নাকি আসমান থেকে বর্ষণ হয়, কিভাবে হয়, আপনার কোন অভিজ্ঞতা আছে কি?
না না, জমিন থেকেও বের হয় না, আসমান থেকেও আসে না।
কোনো গাছপালা থেকে ঝরে পড়ে?
না না, গাছ থেকেও পড়ে না।
কোনো মেশিন থেকে কি বের হয়ে আসে, ফ্যাক্টরি আছে নাকি?
না, এরকমও নয়।
আমাদের মধ্যে তো কেউ, তারা করলে আমরা কেন করতে পারবো না? তারা সবাই কি অবসর, ফালতু, বেকার, চাকরি নেই তাদের, ব্যবসা নেই তাদের, ঘর বাড়ি নেই, ফ্যামিলি নেই, ফুটপাতে ঘুমায়, এরকম তো কিছুই নয়। ডেফিনেটলি আমাদের সমাজেরই লোক রোগীকে দেখতে যায়, হাজার হাজার লোক সম্পর্কে আপনাকে বলতে পারবো যারা নিজের সময় বের করে জানাজায় অংশগ্রহণ করে, নিয়মিত জানাজায় অংশগ্রহণ করেন, তারা এটি মূলত তারা নিজেদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বানিয়ে রেখেছেন। বরং আমির আহলে সুন্নাত নিজেই বলেন, যত জানাজা আমি পড়িয়েছি তার সংখ্যা স্মরণ নেই।
কবরস্থানেও যেতেন,
কবরস্থান পর্যন্ত যাওয়া, তো এসব কি? একজন মুসলমান কবরস্থান পর্যন্ত যায়, সওয়াব কামায়, আর সওয়াবের উপর দৃষ্টি রাখলে এসব হয়। সেবা শুশ্রূষার ব্যাপারে সওয়াবের বিষয়টি দেখুক মানুষ, আল্লাহ তাআলার দরবার থেকে সেবা শুশ্রূষাকারী কতটা সওয়াব পায়। আর জানাজায় অংশগ্রহণকারী অর্থাৎ একজন মুমিনের জানাজায় অংশগ্রহণ করা, ওই মুমিন যে এখন মাইয়্যিত তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই পুরস্কার প্রদান করেছেন, তার জানাজায় অংশগ্রহণকারী মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই পুরস্কার কে পেয়েছে?
মাইয়্যিত পেয়েছে,
মাইয়্যিত পেয়েছে। আর যারা জানাজায় অংশগ্রহণ করে খাট কাঁধে নিচ্ছে, আর জানাজা কাঁধে নেয়ার যে হাদিস পাওয়া যায়, চল্লিশ কদমে চল্লিশ কবিরা গুনা মাফ হয় ভাই। আচ্ছা, আপনি মৃতকে গোসল দিচ্ছেন, সওয়াব পাচ্ছেন, কাফন পরাচ্ছেন, সওয়াব পাচ্ছেন, আপনি কবরস্থান যাচ্ছেন, সওয়াব লাভ করছেন, ফরজে কাফায়া এ কাজ সমূহ, এগুলো ছাড়াও আরও কাজ আছে, এগুলো সবগুলোই হচ্ছে সওয়াবের কাজ। এত বেশি ফায়দা এতে, মানুষ যদি বলে আমি কি পাবো, আপনি কি পাবেন না, এটাই ভাবুন। কথায় আছেন, আমাদের একটি প্রবাদ আছে, শুয়ের পেছনে সুতা। আপনি যখন মানুষের দুঃখে অসুস্থতায় জানা যায় পেরেশানিতে এগিয়ে আসবেন, আপনার জন্য কেউ রেডি থাকবেন। আমাদের সমাজে প্রবলেম, এমন অসংখ্য লোক আছে যারা না কারো অনুষ্ঠানে যাবে, কারো সুখের মুহূর্তে যাবে, না কারো পেরেশানিতে পাশে দাঁড়াবে, তাদের কোনো ধ্যান নেই। তাদেরকে আমি এই যে কি বলবো, তাদেরকে আমি একটি কথা বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, সহজ সাবলীল শব্দে কথাটি বলছি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, সেই পরিস্থিতিকে ভয় করুন, আল্লাহ না করুক আপনার উপর যদি কখনো দুঃখ কষ্ট পেরেশানি চলে আসে, আপনার পাশে কেউ থাকবে না, এটি স্মরণ রাখবেন। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, কর্মের ফল ভোগ করবে বান্দা। এমন অনেকে আছেন যাদেরকে অনেক বেশি দেখা যায়, তাদের সামাজিক জীবন অনেক বেশি এক্সক্লুসিভ হয়, একদিনও নয় আধা ঘন্টাও যদি দেখা না যায় তৎক্ষণাৎ মানুষ মিস করে, ভাই সে কোথায়, আচ্ছা আপনার কোথাও আসা যাওয়া নেই, ঘরে পড়ে আছেন অসুস্থ হয়ে, আর বলছেন কেউ আমার খোঁজ নেয় না। মানুষ কিভাবে জানবে আপনি অসুস্থ হয়েছেন, পেরেশানিতে আছেন, কোথাও আসা যাওয়া করেন না, আপনি কারো খোঁজ নেন না, কারো সাথে দেখা করেন না, কারো দুঃখে কষ্টে আপনার মাথা ব্যথা নেই, আপনার সেন্সই আসে না যে আমি যাব খানদানের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে। আমি এমন প্রতিবেশী সম্পর্কে আপনাদের বলছি, প্রতিবেশীর ইন্তেকাল হলে স্পেশালি আল্লাহ দাওয়াত ইসলামীকে নিরাপদে রাখুক, সে যদি একদম প্রপার দাওয়াত ইসলামীওয়ালা হয়, আর যদি তার প্রতিবেশী কেউ ইন্তেকাল হলে, ভাই যার ঘরে ইন্তেকাল হয়েছে সালমান ভাই, যে সে মনে করুন যে তার পেরেশানি একদম খতম, এই দৃষ্টিকোণ থেকে যে ওই মৃত ব্যক্তির গোসল সম্পূর্ণ করা, কাফন দাফন, আর যেমন নাকি গোসল দেওয়ার পর সকল কাজকর্ম, আর এমনকি ওই গাড়ি লাশবাহী যে গাড়ি আসে তা নিয়ে যাওয়া, দোয়া ফাতেহা, দাফন ফিরে আসা, দোয়া ফাতেহা, অতপর ইসালে সাহাবের ইস্তেমা, এমনভাবে করেন যে তারা বলতে থাকে ভাই যিনি মারা গিয়েছেন আমরা তার আত্মীয় নাকি ওরা তার আত্মীয়, এমনভাবে করেন। আচ্ছা, এটি শুধু প্রতিবেশীর জন্য নয়, শরীয়তে মুসলমানের যে হক আছে, আমি আপনাদের বলছি আল্লাহর রহমতে আমি বলবো আমির আলে সুন্নাতের দোয়া, আমার পীর ও মুর্শিদ, দাওয়াতে ইসলামী মুসলিমের হকের এই যে হক আছে জানা যা একে, তো যদি আপনারা ওয়াল্লা আমি আপনাদের বলছি প্রিয় ইসলামী ভাইয়েরা, 2020-2021 এর আপনি হিস্ট্রি বের করুন, ওয়ার্ল্ড ওয়াইড হিস্ট্রি দেখুন, আমার মনে হয় যে দাওয়াত ইসলামী যতগুলো জানাজার নামাজ পড়িয়েছে, যত মাইয়াতকে গোসল দিয়েছে, কাদেরকে, যাদের ডিউ টু কোভিড ডেথ হয়েছে, যাদের যারা কোভিডের কারণে, করোনার কারণে যাদের ইন্তেকাল হয়েছে, যাদের যাদের লাশকে তাদের আত্মীয়রা না ঘরে নিয়ে গেছে না তাদের কাছে আসার জন্য প্রস্তুত ছিল, এমনকি তাদের গোসল দিতেও সমস্যা ছিল। আর এটি শুধু একটি দেশ নয়, দুনিয়ার অসংখ্য দেশ আছে যার মধ্যে ধারণা করছি হাজারো ফ্যামিলিজ আছেন যারা হয়তো এই মুহূর্তে দেখছেন ও শুনছেন, যাদের মৃত স্বজনদের দাফন কাফন সব দাওয়াত ইসলামের ব্যক্তিরা দিয়েছেন, মেডিকেলের লোকেরা পিছে চলে গিয়েছেন, ফ্যামিলি মেম্বাররা পেছনে সরে গিয়েছেন, বাবা ছিল তো সন্তান পিছে হেঁটেছে, সন্তান হলে বাবা পিছনে হেঁটেছে, স্ত্রী হলে স্বামী পিছে হেঁটেছে, স্বামী হলে স্ত্রী পিছু হেঁটেছে। এই পরিস্থিতি আপনারাও দেখেছেন হয়তো, পেছনে যে দুইটি বছর অতিবাহিত হয়েছে, আল্লাহ আপনার আমার মাগফিরাত করুক আর আমাদেরকে ক্ষমা প্রদান করুক যা হয়েছে। তো দাওয়াত ইসলামী এই পরিস্থিতিতে যেভাবে মুসলমানের হক আদায় করেছে, আমি ওই সমস্ত দাওয়াত ইসলামী ওয়ালাদের দুই হাতে সালাম জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিরাপদ রাখুক, আর আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিক। ইসলামী বোনেরাও নিজেদের দায়িত্ব পালন করেছেন, ইসলামী ভাইয়েরাও দায়িত্ব পালন করেছেন, আর বিশ্বাস করুন এই রোগীদেরকে হাসপাতালে গিয়ে গিয়ে তাদের সেবা করেছে, দম করেছে দাওয়াত ইসলামীওয়ালারা, অথচ যেখানে মানুষ যেত না, এটি আমি আপনাদের বলছি, মানুষ যেত না, দাওয়াত ইসলামীওয়ালারা গিয়েছেন। যদি দাওয়াত ইসলামীর কথা আমি বলি, তো সালাম প্রসারের ক্ষেত্রে, জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে, রোগীদের সেবা শুশ্রূষার ক্ষেত্রে, হাঁচির উত্তর দেওয়ার ক্ষেত্রে, আর পঞ্চম কারো দাওয়াত কবুল করার ক্ষেত্রে। আচ্ছা, সালামের উত্তর দেওয়া এমনকি সালামের প্রসার করা উভয় অবস্থাতে, রোগীর সেবা শুশ্রূষা করা, জানাজার সাথে চলা, দাওয়াত কবুল করা, হাঁচির উত্তর দেওয়া, পাঁচটি হোক। আর এগুলো ছাড়াও এই যে মুসলমানদের কল্যাণ কামনা করা, এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ দাওয়াত ইসলামীকে দেখে নিন। এখন আমি যা বলতে চাইছি এগুলো প্রশিক্ষণ, যারা করতেন না, এদের মধ্যে অনেকে আছেন যারা করতেন না, কিন্তু দাওয়াত ইসলামীর দিনই পরিবেশে আসার পর, দরস বয়ান শোনার পর, হাদিস শরীফ শোনার পর, সওয়াব শোনার পর, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক যে দায়িত্ব আছে, যখন তা বুঝতে পারল, এসব হওয়ার পর তারা রিয়েলাইজ করেন যে এটি আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের এসব করা উচিত। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি এখন বর্ণনা করলাম, আমাদের সন্তানদের এগুলো শেখানো উচিত। আল্লাহ তাআলা সেই দিন দেখাক আমাদের সমাজে, যে আমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে এই সাবজেক্টকে তার নির্যাত সহকারে পড়ানো উচিত। কোটি কোটি সন্তান, আমাদের ছেলে এবং মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, মাদ্রাসাতে, আর আলিয়া অথবা দর্শ নিজামি যা ইচ্ছা বলতে পারেন, তাতে এত বেশি ছাত্র নেই। আমি কম্পারিজন হিসেবে বিষয়টি বলছি, অ্যাজ এ কম্পেয়ার, যদি কম্পেয়ার করেন, তুলনা করেন, তার সংখ্যা অত বেশি নয়। কিন্তু দুনিয়াব্যাপী আমি যদি মুসলিম কমিউনিটির কথা বলি, তাহলে কোটি কোটি কোমলমতি শিশু, ছেলে এবং মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, দেশে আর অ্যাব্রড এবং বিদেশে, আমাকে বলুন, এডুকেশন নেওয়ার জন্য যাই কিনা, পড়ে কিনা, সেখানে কি আমাদের এই বিষয়গুলো নিয়ে আজ আমাদের ১১তম এপিসোড চলছে। ঠিক তো, আর যতগুলো হক সম্পর্কে আলোচনা হয়েছে, রাইটস, রাইটস অফ হিউম্যান মুসলিম, ওই যে বলে না রাইটস অফ হিউম্যান, হিউম্যান রাইটস, হিউম্যান রাইট, ভাই হিউম্যান রাইটস কি বলুন তো ঠিকভাবে, তাকে আপনি ডেসক্রাইব তো করুন। আর যেটাকে আপনি রাইটস বলছেন, যাকে আপনি রাইটস বলছেন, আমি আপনাদের যা বলতে চাচ্ছি, আল্লাহ করুন যারা জ্ঞানীরা তারা যেন বুঝে যায়, যাকে আপনি রাইটস বলছেন, শরীয়ত কি তাকে অ্যাজ এ রাইটস ইন্ডোর্স করে? ভাই আমি তো একজন মুসলমান, আপনি আমাকে যেই কথাই বলুন, তাহলে আমি কি বলবো, ভাই শরীয়ত কি একে ইন্ডোর্স করে? আপনি বাংলাদেশি, কেউ আপনাকে বলল ভাই বাংলাদেশে করতে পারবো নাকি পারবো না, আপনি এয়ারপোর্টে আসলে এয়ারপোর্টে করতে পারবো নাকি পারবো না, কোনো জায়গায় যাচ্ছেন এখানে করতে পারবো নাকি পারবো না, রোডে গেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত লিমিট, সকল আইন আপনি জিজ্ঞাসা করেন নাকি করেন না, যাতে আপনি মামলায় না পড়েন। তো ইসলামের আইন কেন জিজ্ঞাসা করেন না, ইসলাম কি বলে যাতে আমি গ্রেফতার না হই? কেউ এসে বলে দিল এটি রাইটস, এটি হক, তো আমরা অবশ্যই যদি সে বলে থাকে তাকে এই কথা বলতে হবে যে আপনি যাকে হক বলছেন, শরীয়ত কি তাকে হক বলে, দিন কি একে রাইটস বলে, নাকি দিন একে রং বলেছে? যাকে রাইটস বলছেন তার রঙই হয়, তার লেফট হয়, আমি বোঝানোর জন্য বলছি। তাই আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কথা হচ্ছে এটাই যে আমাদের উচিত বিষয়গুলো দেখা আর একে প্রসার করুন। হয়তো এই মুহূর্তে অর্থাৎ সময়ই এমন, আমাদের দেশ বাংলাদেশের মধ্যে এমন কোনো উদার মনের ব্যক্তি আছেন যে এডুকেশন ইনস্টিটিউশনে যার বিশেষ গুরুত্ব আছে। আমি আগে থেকে বলে আসছি যে আমাদের এডুকেশন ইনস্টিটিউটে, ক্যারিকুলামে, আমাদের সিলেবাসে অনেক কিছু পরিবর্তন ঠিক করার সুযোগ বিদ্যমান আছে, অর্থাৎ অনেক কিছু সংযুক্ত করার প্রয়োজন আছে, আর ক্ষমা করবেন, অনেক কিছু বাদ দেওয়ার প্রয়োজন আছে। যদি এমন কেউ থাকেন তো দাওয়াত ইসলামের সেবা বিদ্যমান, আমাদের নিজস্ব দারুল মদিনা ইসলামিক স্কুলিং সিস্টেম আছে, নিজস্ব ক্যারিকুলাম তৈরি করার ব্যবস্থাপনা আছে, পরিপূর্ণ ডিপার্টমেন্ট আছে, প্রফেশনালস রয়েছে আলহামদুলিল্লাহ, আর দারুল মদিনা পরিচালিত হচ্ছে এবং ১১৫ অধিক দারুল মদিনা আছে। আর যারা সাধারণত অর্থাৎ লোয়ার এবং মিডল ক্লাস, অর্থাৎ লোয়ার ক্লাস যেসব ফ্যামিলি আছেন, যারা অধিক ফি অ্যাফোর্ড করতে পারেন না, তাদের জন্য ফাইজান স্কুলিং সিস্টেমও আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। ১,০০০ টাকার ভেতরে তাদের মান্থলি ফি, ছাত্রদের এটিও শুরু করেছি। এর ব্যাপারেও আমরা চেষ্টা চালাচ্ছি যেন বেশি প্রসার হয়, দাওয়াত ইসলামের একটি সীমা পর্যন্ত করতে পারবে, আমরা সকলে মিলে এ ব্যাপারে চেষ্টা চালাতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন যে হক সম্পর্কিত যে সকল বিষয় আছে, আজকের যে বিষয় হককে মুসলিম, মুসলমানদের হক, ইনশাল্লাহ যথাযথভাবে আদায় হবে।
মারহাবা, কল নিয়ে নিচ্ছি।
কিছু না কিছু হক তো আমরা আদায় করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় দেখা যায়, অনেক লোক আছেন যারা বলে যে সে যেহেতু আমাদের ঘরে কোষ কবর নিতে এসেছিল তাই আমরাও যাব, সে আমাদের জানাজায় এসেছিল তাই আমরাও যাব, ওনারা এটা করেছিলেন তাই আমরাও করব, অর্থাৎ অদল বদলের একটা রোয়াজ চলে, যদি সে আসে আমরাও যাব। তো এই ব্যাপারে বলুন যে হকের এরকম অদল বদল এটাও এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত কিনা, কেউ আমাদের সাথে করলে আমরাও তাদের হক আদায় করব, নাকি এইসব ছাড়াও হক আদায় করা যেতে পারে?
ক্ষমা, নম্রতা, এই বিষয়গুলো কোথায় যাবে, ক্ষমা করা কোথায় যাবে? তো এগুলোর তো নিজ নিজের স্থানে ইম্পর্টেন্স আছে, তাই না? এমন নয় যে সে আমার উপকার করেছে আমিও তার উপকার করব, যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ আমার হক আদায় করে না, আমি কি তার হক আদায় করব না? আমি তো আমার দায়িত্ব পূর্ণ করব, আমার যে দিনই রেসপন্সিবিলিটি আছে, আমার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, অথবা আমার যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, ডেফিনেটলি আমি তা আদায় করব, আমাকে আদায় করতে হবে, রবের দরবারে ওনার রহমত পাওয়ার চেষ্টা করব, যে মাওলা আমি তোমার আদেশ অনুযায়ী তোমার বান্দার হক আদায় করেছি, আমার উপর দয়া করো, আর বান্দার হকের বিষয়ে মাওলা আমার ভুল ত্রুটি ক্ষমা করুন, এটি বান্দার হক। একে বান্দার হকের বড় একটি অংশ রয়েছে, মোহাব্বত করতে হবে, মোহাব্বত এটি আপনাকে আপনার মুসলমান ভাইয়ের জুলুম থেকে বাঁচাবে, বাড়াবাড়ি থেকে বাঁচাবে, তার হক নষ্ট হওয়া থেকে বাঁচাবে, তার প্রতি আত্মত্যাগের আগ্রহ বয়ে আনবে, তার প্রতি দানশীলতার আগ্রহ বয়ে আনবে, তার কষ্টকে আপনি আপনার কষ্ট মনে করবেন। এটি মহাব্বতের মাধ্যমে হবে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এর মহাব্বত একটি দাবি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মহাব্বত রাখা। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে অসম্ভব মহাব্বত করতেন।
জো না ভুলা হম গরিবোঁ কো রজা, ইয়াদ উসকি আপনি আদত কিজিয়ে।
সুবহানাল্লাহ।
হম জদ্দোঁ কো রজা মুজদা দিজিয়ে কে হে বেকসোঁ কা সাহারা হামারা নবী।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে কতটা মহাব্বত করতেন।
আজিজুন আলাইহি মা আনিত।
সূরা তাওবাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কষ্টে নিপাতিত হওয়া উনার জন্য কষ্টদায়ক হয়, তোমাদের
কল্যাণকামী
কল্যাণকামী।
বিল মুমিনিনা রাউফুর রহিম।
মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলী সূরা তাওবাতে বর্ণিত আছে। আল্লাহ পাক আমাদেরকে এর বরকত দ্বারা ধন্য করুক। যদি আপনি কাউকে মহাব্বত করেন, আপনি যারই কল্পনা করুন, যদি তার প্রতি মহাব্বত থাকে, সন্তানের প্রতি, মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, পরস্পরের মাঝে যে মহাব্বত থাকে, আপনি কত বেশি তার জন্য। সে বলছে এটি পছন্দ, আপনি নিন, আপনার জন্য এটি ভাই, নিয়ে যান, নিয়ে যান।
তো আপনি কি খাবেন? তিনি যদি সব নিয়ে যান,
শুধু তাকে বলবে, যার প্রতি মহাব্বত নেই সে বলে এটি আমি নেই, যা ভাই যা, তুই নিয়ে গেলে আমি কি করব। এটি তাকে বলবে। মহাব্বত রবের জন্য হওয়া উচিত, নফসের জন্য হওয়া উচিত নয়, আল্লাহর জন্য মহাব্বত করুন। মহাব্বত আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। মহাব্বত আল্লাহর খাতিরে, শত্রুতাও আল্লাহর খাতিরে। আর একে মূল ভিত্তিও বানান। আর আল্লাহ এবং তার রসুল এর মহাব্বত এবং তাদের সন্তুষ্টিকে সামনে রেখে এখন নিজের মহাব্বতকে ক্যাটাগরাইজ করুন, মহাব্বতকে প্রসার করুন। আমাদের প্রিয় সে যার নিকট তুমি প্রিয়। রাসূলুল্লাহ প্রিয় নবীর দরবারে কি আরজ করছি আমরা? আমাদের প্রিয় সে যার নিকট তুমি প্রিয়। আমাদের নিকট সে পছন্দনীয় যার নিকট তুমি পছন্দনীয়। যে তোমার নয় আমরা তাকে আমাদের মন থেকে বের করে দিয়েছি। তাই একজন মুসলমান যে মহাব্বত বিষয়ক যে সমস্ত কথাগুলো বললাম, ওই সমস্ত মহাব্বত হচ্ছে আল্লাহ এবং তার রসুলের আদেশ, তাদের মহাব্বতের কারণে। মূল কথা হচ্ছে তাদের মহাব্বত পাওয়ার জন্য, তাদের সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা মাকেও মহাব্বত করি, কারণ এ ব্যাপারে আমাদের আদেশ দিয়েছে। মাকে মহাব্বত করলে আমাদের প্রতি আল্লাহ রাজি হবেন, রসুলে পাক রাজি হবেন। সাধারণ মুসলমানদের মহাব্বত করলে ইনশাআল্লাহ এর জন্য সওয়াব পাবেন। উদাহরণস্বরূপ, কারো ইন্তেকাল হয়ে গেল আর আত্মীয় অন্য কোনো দেশে আছে অথবা বাস্তবে অন্য কোনো শহরে আছে, তো সামটাইম বোঝা যায় যে ভাই সে কিভাবে আসবে। কিন্তু দেখুন, আমি এখন ঢাকাতে বসে আছি, কোথাও পুরান ঢাকায় বা উত্তরায় কারো ইন্তেকাল হল, অথচ সামান্য দূরত্ব, তখন যদি না যায় এটি বুঝে আসবে না। কেননা মৃত্যু, মাইয়াত, এটি প্রতিদিনের বিষয় নয়, এটি হঠাৎ করে হয়ে যায়। সিরিয়াস যে ডিজিজ আসে, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা নসিব করুক, খোদা না করুক কারো ক্যান্সারের, কারো অন্যান্য রোগের, কারো ডায়ালিসিসের, অথবা দুর্ঘটনায় আল্লাহ না করুক ফ্র্যাকচার হয়ে গেল, অন্য কিছু হয়ে গেল, সংবাদ পেলেন আর আমরা একই শহরে আছি, আমরা কি আধা পৌনে ঘন্টা, এক ঘন্টা অথবা চাকরির পর, অফিসের পর আমরা কি সমবেদনার জন্য গিয়ে উপস্থিত হতে পারি না, হাসপাতালে যেতে পারি না, আমরা কি তার ঘরে যেতে পারি না? এরকম হওয়া উচিত নয়। এটিও সে রিয়েলাইজ করবে যদি আপনি থাকেনই অন্য কোনো দেশে, যেমন কেউ উমরায় গেল। যদি দেশে কারো ইন্তেকাল হয়ে যায় তাহলে ডেফিনেটলি সে তো উমরা ছেড়ে আসবে না। জেনারেল কথা বলছি, যদি সন্তান অথবা বাবার বিষয় হয়ে থাকে সম্ভবত তা ছেড়ে আসতে হবে, এসব বিষয় দেখতে হবে। তো কিছু কুরবানি দিলেই সওয়াব পাবেন।
আফদালুল আমালি আহমাজুহা,
সর্বোত্তম আমল তা যার মধ্যে কষ্ট বেশি, বেশি সওয়াব পাবেন। মুসলমানের মন প্রশান্তি পাবে, এর ফলে সামনের ব্যক্তির উপর সুন্দরভাবে প্রভাব পড়বে যে ভাই এত দূর থেকে এসেছেন। এই ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো, তো যাদেরকে বড় ব্যক্তি বলা হয়, সম্মানীয় ব্যক্তি বলা হয়, মর্যাদায় হোক, সম্পদে হোক, অন্য কোন স্ট্যাটাসে বড় হোক, তাদের উচিত হচ্ছে যে সাধারণ মানুষের পাশে যাওয়া। তাদের অনেক ভালো লাগবে যে ভাই ইনি এসেছেন, সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষই যায়। আর যারা বড় লোক তাদের কাছে বড় সাধারণ সবাই যায়। কিন্তু একজন সাধারণ, একজন জেনারেল পাবলিক যাকে বলে থাকি, যদি সে হয় উদাহরণস্বরূপ কর্মচারীর ব্যাপারে জানতে পারলেন কর্মচারী অ্যাক্সিডেন্ট করেছে, তো ঠিক আছে আপনি তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করলেন, যদি আপনি সমবেদনা জানানোর জন্য হাসপাতালে চলে যান, তার ঘরে চলে যান, যে বস এসেছেন, পায়ে যে ফ্র্যাকচার থাকে চেষ্টা করবে দাঁড়ানোর জন্য, কারণ বস আমার ঘরে এসেছে। কিন্তু আপনি ভাবুন এর ফলে কর্মচারীর মনে কতটা প্রশান্তি পাবে। এমন অসংখ্য স্থান থাকে মন খুশি করা খুবই অসাধারণ, অনেক জবরদস্ত সুযোগ থাকে, এতে সওয়াব আর সওয়াব মানুষ দুই হাতে জমা করতে পারবে। বংশের সকলে খুশি হয় যে আমাদের ঘরে ইনি এসেছিলেন, আমাদের ঘরে ইনি এসেছিলেন। কিছুটা কষ্ট কিছুটা পরিশ্রম করতে হয়, যদি শরীরে কোনো বাধা না থাকে তাহলে আমার অনুরোধ হচ্ছে যাওয়া উচিত, কেননা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরে আমাদের প্রাণ কোরবান, মা বাবা কোরবান, সব কিছু কোরবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোলামদের সেবা শুশ্রূষার জন্য মদিনা মুনওয়ারা থেকে বাহিরে তশরিফ নিয়ে যেতেন সমবেদনার জন্য, অর্থাৎ সবাই আমরা নবীর গোলাম। তিনি সকলের সরদার, আপনি সরদারদের সরদার, সকল সৃষ্টির সরদার। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার নগণ্য গোলাম। এমন কে আছে বাদশাহ ও প্রজার মাঝে, আমির ও গরিবের মাঝে, যিনি আমার নবীর গোলাম নন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমান নবীর গোলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর গোলামীকে তো সবাই নিজের সৌভাগ্য মনে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া।
বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেদনা জানানোর জন্য, সেবা শুশ্রূষার জন্য যেতেন, এমনকি কোনো সাহাবি দেখতেন তার চোখ অসুস্থ, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, এতটা সমবেদনা এবং এতটা খোঁজ খবর নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি পারবো না? মা বাবা অসুস্থ হয়, সন্তান জিজ্ঞাসা করে না, মুসলমানের হক সম্পর্কে তো বলছি। এখন মা বাবা অসুস্থ হলে ফোনে জিজ্ঞাসা করে, আম্মু আব্বু কি অবস্থা, আম্মা কেমন আছেন, আব্বা কেমন আছেন, প্রয়োজন হলে বলবেন। আল্লাহর বান্দা, প্রয়োজন হলে বলবেন, কাজ ছাড়ো, গিয়ে মা বাবার কদমে বসো, খিদমত করো। বিভিন্ন সমস্যা থাকে, অনেক সময় অবস্থা এমন হয় যে ফ্যান চালানো যায় না। আপনি বলছেন ও আল্লাহ গরম লাগছে, আপনার অসুস্থতার সময় মা বাবা কতটা গরমে থেকেছেন জানেন? কখনো ভেবেছেন আপনি যখন আপনার জ্বর হতো আপনার মা ফ্যান বন্ধ করে দিত, আর আপনার অসুস্থতার কারণে আপনার আম্মা অসংখ্যবার গরমের মধ্যে ঘুমিয়েছেন, আপনার অসুস্থতার কারণে অসংখ্যবার বাবা রোদে পড়েছেন, হাসপাতালের বাহিরে বেঞ্চে বসে সময় কাটিয়েছেন? শুধু কি আপনারই ব্যবসা আছে? আপনার বাবা নিজের চাকরি ছেড়ে কি যেতেন না? যখন আপনি বড় হয়েছেন বাবা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তিনি ঋণ নিজের জন্য নেননি, আপনার অসুস্থতার জন্য, শাদির জন্য, আপনার খুশির জন্য আপনার বাবা ঋণ করেছিলেন। মাকে জিজ্ঞাসা করুন, আম্মু স্বর্ণ এবং টাকা জমিয়ে রেখেছেন, কার জন্য রেখেছেন? তখন উনার মন বলবে, বাবা তোমার সুখ দুঃখের জন্য রেখেছি, তোমার পর তোমার বোন আছে আমি তার জন্য রেখেছি, তার বিবাহের কাজে আসবে। মা বাবাকে নিজেদের জন্য বানান। আর যদি মা বাবা অসুস্থ হয় তাদের অসুস্থতাই খোঁজখবর নেয়ার জন্য আপনার কাছে সময় থাকে না ভাই। স্বামী অসুস্থ হলে স্ত্রী সেভাবে সেবা করতে পারে না যেভাবে করা উচিত, এমনকি স্ত্রী অসুস্থ হলে স্বামী ওইভাবে সেবা করতে পারে না, তার সেবা শুশ্রূষা করতে পারে না যা তার দায়িত্ব। মুসলিমের হক আত্মীয়ের হক সবই আছে। আর যদি মা বাবা হয় আল্লাহ আল্লাহ, ভাই বোন ভাই অসুস্থ হলে আপন ভাই দেখতে যায় না, আর সাধারণ মুসলমানের সাথে তো আছে এমন সম্পর্ক, মুসলমান ভাই ভাই, কিন্তু এখানে তো রক্তের সম্পর্ক, ভাইও জাবিল আরহাম, আপন ভাই, আপন বোন, বোনের আপন ভাই, অসুস্থ, কোনো প্রয়োজন হলে বলো, সেবা তো করো, বেচারা অসুস্থ হয়েছে, তার কাছে চার দিন পর যাও, ছয় দিন পর যাও, পাঁচ মিনিটের জন্য যাও, দুই মিনিটের জন্য যান, ঠিক আছে একদিন দেখা করেছেন, প্রতিদিন কমপক্ষে একবার ফোন করে জিজ্ঞাসা তো করুন যে বোন তোমার কোনো প্রয়োজন হলে বলিও, শরীর কেমন, এখন শরীর কেমন জানতে কমপক্ষে ফোন করে নিন, দিনে দুইবার জিজ্ঞাসা করুন, কোনো অসুবিধা নেই, দুই একবার গিয়ে দেখুন। একই মহল্লায়, একই এলাকায়, একই শহরে বসবাস করছে মা বাবা এবং সন্তান, যায় না, যায় না। সন্তানেরা যারা এরকম করছেন আপনাদের বলছি আপনারা ভুল করছেন, ভুল করছেন। আপনার সন্তান আছে না? আছে তো, ওইদিকে ভয় করুন, একই আচরণ আপনার সাথে আপনার সন্তান করবে। আল্লাহ পাক সকলের উপর রহম করুক। মুসলমানদের উচিত একে অপরের হক আদায় করা। আর যখন সেই মুসলমান আপনার প্রতিবেশী হয়, বিশেষভাবে ওই মুসলমান যখন আপনার আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, এর চেয়েও বেশি হচ্ছে সেই মুসলমান আপনার মা বাবা, আপনার আপন ভাই বোন। তাই বুঝার চেষ্টা করুন যে হক বাড়তে থাকবে আর আপনার নৈতিক দায়িত্ব এভাবে বাড়বে, এটি বুঝতে হবে।
এখানে আমি চাইছি আরও একটি বিষয়ে আপনি কিছু বলুন। অনেক সময় আত্মীয়দের ব্যাপারে জানা থাকে যে ওনার ফাইন্যান্সিয়াল স্টেটাস মজবুত নয়, অর্থাৎ যে রোগ হয়েছে এটি বড় রোগ, এর খরচ আছে, খরচ অনেক বেশি, হসপিটালাইজ আছেন। আমি তো হাজি সাহেব প্রতিদিন আসা যাওয়ার সময় আমি একটি জিনিস দেখি, মানুষজন হাসপাতালের বাহিরেই বিছানা বিছিয়ে দিয়েই, আমি কি বলবো আপনাকে।
আচ্ছা সালমান ভাই, আপনি আমাকে ফল ফ্রুট সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম। এখন একজন রোগীর সাথে তো আপনি দেখা করতে যাচ্ছেন, 2 কেজি আপেল নিয়ে গেলেন, অথচ এর থেকে আরো বেশি আপেল সকাল থেকে আছে। আপনি 12টি কলা নিয়ে গেছেন, তার 2 ডজন কলা আগে থেকেই আছে। সামটাইম এমনও হয় এগুলো তার প্রয়োজন পড়ে না, বেশি প্রয়োজন হয় টাকার। সেই বা কয় কেজি ফল খাবে ভাই, ঘরে কত কেজি ফল খাবে, তার কাছে মিষ্টির বক্স নিয়ে যান, বিস্কিটের বয়াম নিয়ে যান, এগুলো নিয়ে গেলে সে কতটুকুই খাবে। তো এসব খাবারের পরিবর্তে আপনি তাকে টাকা দিয়ে দিন।
টাকা কিভাবে দিবে?
দেয়া যায় ভাই, সহজে।
না কিভাবে, এভাবে হাতে দিবে?
না না, যেমন ধরুন এগুলো আপনি রাখুন, তোফা আপনাকে, ফল তো এভাবে দিয়েছেন, ফল দিয়েছেন, সবাই তো দেখেছে, ফল তো ফ্রিতে আসেনি, ঠিক তো? 300-500 টাকার ফল তো নিয়েছেন আপনি, ফল তো এভাবে দিয়েছেন, লুকিয়ে তো আপনি আনেননি, দরজার পাশে রেখেছি, যাওয়ার পর নিয়ে আসবেন, এরকম তো হয় না, তাই এভাবে দিন। এখন বাকি থাকলো ওইসব লোক যাদের ব্যাপারে আপনি বলেছেন, এই ক্ষেত্রে এমন হওয়া প্রয়োজন যা আমরা শিখেছি বুঝেছি। যদি আপনি জানেন যে ইনি হচ্ছেন অভাবগ্রস্ত, ইনি দরিদ্র, আর এই রোগটি এমন যে তিনি ফাইন্যান্সিয়ালিভাবে তা অ্যাফোর্ড করতে পারবেন না, তো এক্ষেত্রে অনুরোধ এটাই থাকবে যে এটা বলাই অনুচিত যে টাকার প্রয়োজন হলে বলিয়েন। সাদা মনের মানুষ টাকা খুঁজবে না, অনেক মুশকিল। আপনি তাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, অর্থাৎ তার প্রয়োজন সে হয়তো আকাঙ্ক্ষা করেছিল, সে যেহেতু এসেছে আমাকে কিছু দিয়ে চলে যাবে। কিন্তু যখন আপনি তাকে বললেন যে খুঁজে নিন, এখন ব্রেক লেগে গেছে যে আপনি তাকে পরীক্ষায় ফেলে দিলেন, এখন আমি 2-3 লাখ টাকা কিভাবে চাইব? অনেক লোক এমনও আছেন যারা চাইতে পারবে না। আপনি সাহায্য করতে চান, আর যদি আপনি রিয়ালাইজ করেন আপনার জানা আছে যে তার টাকার প্রয়োজন, আপনি তাকে জিজ্ঞাসা করুন কি সমস্যা, কিছুটা খোঁজ খবর নিয়ে নিন। আর ডাইরেক্ট না দিলে ইনডাইরেক্টলি কারো মাধ্যমে তাকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করে দিন, দিয়ে দিন, এটি নিন। তার যদি প্রয়োজন হয় ঠিক আছে, টাকা তো আর নষ্ট হয় না, আপনি যাওয়ার পর টাকা তো সে আর ডাস্টবিনে ফেলে দেবে না, অথবা আগুনে তো আর জ্বালাবে না, কোথাও না কোথাও তার প্রয়োজন হবে, ঘরে নিয়ে যাওয়ার সময় প্রয়োজন হবে, অথবা হাসপাতালে প্রয়োজন হবে। সুতরাং এভাবেই সাহায্য করা উচিত। প্রকৃতপক্ষে মানুষ করেনও, এমন না যে করেন না, মানুষ করে থাকে। আর রোগীদের চিকিৎসা করান, আর নিয়ম অনুযায়ী রোগীকে স্পন্সরও করেন। আল্লাহ পাক যারা মুসলমানদের সেবায় ভূমিকা পালন করছেন, আল্লাহ পাক সবাইকে তাদের ইখলাস এবং তাদের নিয়ম অনুযায়ী প্রতিদান প্রদান করুক,
আমিন। জি কল।
হাজি সাহেবের নিকট আরজ হচ্ছে, অনেক ধনী মুসলমান আছেন, তারা গরিবদের সালাম দেন না, আর গরিব মুসলমানদের সাথে হাতও মেলান না, গরিবরা তাদের সালাম দিলে তারা জবাব দেন না। অনেক মুসলমান ধনী মুসলমানদের সুখ দুঃখে দেখা করতে যান, কিন্তু গরিবদের সাথে দেখা করতে যান না, এই জাতীয় কাজ করা কেমন? এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন।
দেখুন, ন্যায় ও সাম্যের নীতি থাকা উচিত। আল্লাহ না করুক সে এজন্য সালাম করছে না যে সে নিজেকে বড় এবং তাকে নিচু মনে করে, তাহলে তো অহংকারে পতিত হবে। অহংকারের সংজ্ঞায় আছে নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করা, অন্যকে নিকৃষ্ট মনে করা, এটিও আছে, এটি হচ্ছে অহংকারের পরিচয়। আল্লাহ না করুক অহংকারের পতন অহংকার হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, আর এতে সামনের ব্যক্তির মনে কষ্ট পায়। এমন হওয়া উচিত প্রিয় ইসলামী ভাইয়েরা, ধনী হোক, দরিদ্র হোক, মধ্যবিত্ত হোক, যেমনই হোক সে মুসলমান, সালাম দিন, আর অসুস্থ হলে তার খোঁজ খবর নিন। যদি বস অসুস্থ থাকে, কর্মচারীদের উচিত বসের খোঁজ খবর নেওয়া, আর কর্মচারী অসুস্থ হলে বসের উচিত কর্মচারীদের খোঁজ নেওয়া। এজ এ মুসলমান আল্লাহর দরবারে কে বড় আমরা কিভাবে জানব? কুরআনুল করিমে কতটা সুন্দরভাবে বলা হয়েছে,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত সে ব্যক্তি যে অধিক তাকওয়াবান।
ঠিক বলেছেন।
সম্মানের মাপকাঠি তো পরহেজগারিতা এবং তাকওয়ার মাঝে, না ধন সম্পদে, না স্টেটাসে, না নেতৃত্বের মাঝে। যে মুত্তাকি, যে তাকওয়া গ্রহণ করে, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। কোরআনে আছে হিদায়ত হচ্ছে মুত্তাকিদের জন্য, বিষয়টি অনন্য।
আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করে।
আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ
বাহ, জি
মারহাবা। আমি একটি কথা, এই কলের সাথেই কল তো আছে, আরও আছে, সময়ও শেষ হচ্ছে, কিন্তু এখানে একটি প্রশ্ন তৈরি হয়। যদি কেউ খোঁজ না নেয়, খোঁজ নেওয়া উচিত ছিল, স্বীকার করছি, মানছি যে সেবা শুশ্রূষা করিনি, এখন এটিকে কেন্দ্র করা বলা যে ভাই আমাদের মানুষ মারা গিয়েছে, দেখতে আসুনি, জানাজায় আসুনি, সব কাজ শেষ হয়ে গেছে, আমাদের সকল কাজ শেষ হয়ে গেছে, আমাদের তো ভাই বাঁচা মরা শেষ হয়ে গেছে, ভাই অসুস্থ ছিল, দেখতে আসুনি, আর এখন চেহারা দেখাতে চলে এসেছো, যখন সুস্থ হয়ে ঘরে চলে এসেছে তখন তুমি দেখা করতে ঘরে এসেছো, কেমন আজব লোক। আচ্ছা, এভাবেই বলে, আমরা তোমার শহরের যে হাসপাতাল আছে সেটাকে রেফার করেছিলাম, সেখানে ছিল, আপনি এসে আমাদেরকে রিসিভ পর্যন্ত করেননি, বাস এখন আপনি আপনার রাস্তায় যান, আমরা আমাদের রাস্তায় চলছি, এ ব্যাপারে কি বলবেন আপনি?
দেখুন, কিছু নৈতিক দায়িত্ব থাকে যা মানুষ নিজের উদাসীনতার কারণে, অলসতার কারণে, অল্প জ্ঞানের কারণে অথবা অন্য কোনো জাহেরি বাতেনি দুর্বলতার কারণে নিজের ওই নৈতিক দায়িত্বগুলো পূরণ করতে পারে না। আমরা তো আর এর বদলা নিতে পারি না, কেননা আমাদের প্রশিক্ষণ তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, শিখিয়েছেন, বলেছেন, যে তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করো, যে সম্পর্ক ছিন্ন করে তুমি রক্ষা করো, যে বঞ্চিত করে তাকে দান করো। আমরা কেন এমন করব, সে আমার ক্ষতি করেছিল তাই আমিও তার ক্ষতি করব? মুসলমান মুসলমানের সাথে এমন করতে পারে না। একজন মুসলমান আমার প্রতি উপকার না করে তাহলে আমি কি তার প্রতি উপকার করব না? তাহলে জঙ্গল হয়ে যাবে, আমরা কি প্রাণীদের মাঝে থাকি নাকি মানুষের মাঝে থাকি? এরকম করা উচিত নয়, মন্দের বদলা উপকারের মাধ্যমে দেওয়ার অভ্যাসই অবলম্বন করতে হবে।
মারহাবা, কল।
আজ আপনাদের অনুষ্ঠানের টপিকটি খুবই চমৎকার। একজন মুসলমানের অপর মুসলমানের যে হক রয়েছে একে শরীয়তের আলোকে বর্ণনা করুন, এছাড়া দিন দুনিয়ার, মহল্লার, নিজ দেশের একে অপরের পারস্পরিক যে হক আছে এর মধ্যে প্রতিবেশীর হকও অন্তর্ভুক্ত। আমি চাইব এ ব্যাপারেও নিগ্রানেশুরা কিছু বলবেন।
অনেকটা বিস্তারিতভাবে এ বিষয়ে বলেছি, এর আরও কথা আমি এখন এন্ডিংয়ে আছি, আমি বলে যাচ্ছি যে মাশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ চাইলে অনেক উপকার হবে মুসলমানকে। মুসলমানদের সম্পর্কে এটি বলা হয়েছে যে একজন কষ্টে থাকলে অপরজন যেন সেই কষ্টকে অনুভব করে। যখন আমরা এই নিয়ামত পেয়ে যাব যে আমরা আমাদের মুসলমান ভাইয়ের কষ্টকে অনুভব করব, তার সে কষ্ট দুনিয়ার যে প্রান্তে আসুক, দুনিয়ার যে কোনোই প্রান্তে, কোনো মুসলমান যদি কষ্টে নিপাতিত হয়, আল্লাহ না করুক কোনো ভূমিকম্প হলে, কোনো ঝড় আসলে, কোনো মুসলমানের ঘর ভেঙে যায়, ছাদ ধসে যায়, অথবা অন্য কোনো মুসিবত পেরেশানি বিপদ চলে আসে, তখন আমাদের আমাদের স্যাডনেস ফিল হওয়া উচিত, আমাদের আফসোস ফিল হওয়া উচিত, অনুভূতি আসা উচিত, ও হো হো খারাপ লাগছে ভাই। যখন এই অবস্থা আমাদের এক ভাই অপর ভাইয়ের জন্য, এক বোন অপর বোনের জন্য, মুসলমান মুসলমানের জন্য এই ফিলিং তৈরি করবেন, আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এতটা সুন্দর হয়ে যাবে, মুসলমানদের মাঝে মহাব্বত বেড়ে যাবে, মুসলমানদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, মুসলমানদের একতা বৃদ্ধি পাবে, ইউনিটিও বৃদ্ধি পাবে। আর যখন ইউনিট হবেন, আপনি একত্ববাদ হবেন মুসলমান, অর্থাৎ একতাবদ্ধ ও নেককার হয়ে যাবেন, আল্লাহ চাইলে আপনাদের ভাগ্যে উত্থান নসিব হবে, উন্নতি আপনাদের ভাগ্যে আসবে। এই যে ছড়িয়ে ছিটিয়ে আছি, আর আমরা একে অপরের দুঃখে কষ্টে পেরেশানিতে আমাদের কোনো দায়িত্ব কাজ করে না, এটি আমাদের সকলের নৈতিক অধপতনের মূল কারণ, আর ফলে আমরা অধপতন হচ্ছি। যদি আমরা উত্থান চাই, তাহলে উত্থানের জন্য একে অপরের দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করুন। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানের ওই আমলকে গ্রহণ করুন, যদি কারো ঘরে কোনো তোফা আসত, ওই তোফা এভাবে ঘুরত যে ঘুরতে 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 পুনরায় উনার ঘরে আবার ফিরে আসত। এটি আমাদের পবিত্র ধর্ম। শাহাদাতের সময় পিপাসা লাগছিল, আল আতাশা বলছিল, যখন পানি আসলো তো পাশের স্থান থেকে সাহাবির আওয়াজ আসছিল, আল আতাশা, পানি। বলল প্রথমে তাকে পান করাও। অর্থাৎ শাহাদাতের মুহূর্ত, দেহ ক্ষত বিক্ষত, পিপাসা লেগেছে, পানি আনা হয়েছে। কিন্তু মুসলমান ভাইয়ের আওয়াজ এসেছে, তার পিপাসা লেগেছে, নিজে পান করা ছেড়ে তাকে পান করিয়েছে, আর নিজে পানি পান ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জজবা ছিল একে অপরের জন্য। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সে প্রশিক্ষণের ফসল ছিলেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান। সকল নবীর সাহাবী জান্নাতি, অনুমতি দিন।